নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর কেমন আছেন বন্ধু? আশা করি নিশ্চয়ই ভালো। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় খুন, ডাকাতি, ব্যভিচার এবং আরও দুর্বিষহ দুঃখজনক ঘটনা। কিন্তু কেন মানুষের প্রতি মানুষের নেই কোনো সম্মান, নেই ভালোবাসা, নেই কোনো সহানুভূতি? মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে বাস করছে। এর মধ্যে আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? তাহলে শুনতে থাকুন আজকের আলোচনা, যার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আজকের এই অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে গীত সংগীতা থেকে আলোচনা করছি। আজকের দ্বিতীয় গীত অর্থাৎ দুইয়ের অধ্যায় আমরা এসে পৌঁছেছি। গীত সংগীতার প্রথম গীতে আমরা প্রকৃত সুখী মানুষকে দেখেছি। প্রকৃত মানুষ হলেন প্রভু যীশু খ্রিস্ট, বাইবেলে যাকে শেষ আদম বলা হয়েছে। ঈশ্বরের প্রশংসিত মানুষের বিপরীতে দুষ্ট অসৎ লোকের চিত্রও আমরা দেখেছি। বাইবেলের প্রথম পুস্তকে আদমকে দেখি একজন প্রকৃত সুখী লোক। কেমন সুখী, কেমন আনন্দের মাঝে ঘুরে বেড়াতেন, কিন্তু নিজ দোষে ঈশ্বরের সম্মুখ থেকে বিতাড়িত হয়ে ঈশ্বর থেকে দূরে চলে গেলেন। গীতসংহিতা দুই যেন একটা নাটক। আপনারা টেলিভিশনে প্রোগ্রাম দেখেন, আর এই সব প্রোগ্রাম প্রস্তুত করার সময় সাধারণত একটার বেশি ক্যামেরা ব্যবহার করা হয়। গীতসংহিতা দুই এতে মনে হয় ঈশ্বরের আত্মা যেন দুটি ক্যামেরা ব্যবহার করেছেন, একটা ক্যামেরা স্বর্গে, অপরটা পৃথিবীতে। প্রথমে পৃথিবীর ক্যামেরা চালু হল আর আমরা জনরব শুনতে পাই। যে যার অংশ বলে গেল, এরপর পৃথিবীর ক্যামেরা বন্ধ হল এবং স্বর্গের ক্যামেরা চালু হল এবং আমরা স্বর্গের ঈশ্বরের রব শুনলাম ও ঈশ্বরের পুত্রের রব। এখন আসুন দেখি পৃথিবীর ক্যামেরায় কি দেখা যায়। প্রথমে আমাদের সামনেই এক প্রশ্ন রাখা হয়েছে দুইয়ের অধ্যায় এক পদে। জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে? আসুন এই বিষয় থেকে আলোচনায় যাবার পূর্বে ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আরেকটি বার তোমার অপূর্ব পরিকল্পনা যা তুমি আমাদের জন্য সাধন করেছ। তোমার পুত্রকে আমাদের জন্য এই জগতে প্রেরণ করেছিলে যেন তাঁর প্রায়শ্চিত্তজনক রক্ত দ্বারা আমরা পাপের ক্ষমা পাই এবং নতুন জীবনে আমরা যেন চলতে পারি। তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের সুযোগের জন্য। তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য। তুমি তোমার আত্মার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো, আর প্রার্থনা করি তুমি সকল শ্রোতা বন্ধুকে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেকের যে সকল প্রার্থনীয় বিষয় আছে, অভাব, সংকট, রোগ, যাতনা সকলে তুমি দেখেছ, তোমার অলৌকিক কার্য তুমি সাধন করো। তোমার হস্তে সমর্পিত হয়ে প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে দুইয়ের গীত থেকে আলোচনা করছি। এক পদে লেখা আছে, জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে। প্রশ্ন, এই পরজাতিরা কেন কলহ করছে, আর জিহুদিরাই বা কেন অসার বিষয় নিয়ে ধ্যান করছে। আমরা দেখছি সারা পৃথিবীর মানুষ বিরাট প্রতিবাদ সভা করছে, কিন্তু তারা কোনোদিনও সফল কাম হবে না, কেননা তাদের চিন্তা, তাদের ধ্যান সবই অসার বিষয়। আর ওই সকল অসার বিষয় জগতের মানুষকে এক জায়গায় জমা করেছে, যা হল প্রথম ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ব্যাপারটা কি হচ্ছে আমরা দুই পদে দেখি। পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। পৃথিবীর রাজগণ হচ্ছে রাজনৈতিক শাসকবৃন্দ, এবং ওই শাসকবৃন্দ মন্ত্রণায় মিলিত হয়েছে। নায়কগণও পৃথিবীর রাজনৈতিক নেতা যারা মন্ত্রণায় অংশগ্রহণ করেছে। ওই মন্ত্রণা সভায় ধর্মীয় নেতা, জগতের জনসমাজ সবাই মন্ত্রণায় যোগদান করেছে। আর এদের প্রতিবাদটা কি, কার বিরুদ্ধে ওই প্রতিবাদ? ওই প্রতিবাদ হচ্ছে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্তের বিরুদ্ধে। এই অভিষিক্ত অর্থেই মসীহ বা খ্রিস্ট। এটা ইব্রীয় কথা, যখন গ্রিক ভাষায় বলা হয় তখন খ্রিস্টস বা বাংলায় খ্রিস্ট বলা হয়। বিশ্বব্যাপী ওই আন্দোলন ঈশ্বরের ও খ্রিস্টের বিরুদ্ধে। তবে এই আন্দোলন শুরু হল কবে? বাইবেল আমাদের এই বিষয়ে বলে, যখন আমরা প্রেরিতদের কার্যবিবরণী চারের অধ্যায় পড়ি, আমরা দেখতে পাই খ্রিস্টানদের উপরে প্রথম নির্যাতন শুরু হল। প্রেরিত তার চারের অধ্যায় ২৩ থেকে ৩১ পদে, পিতর ও জোহনকে যখন ভয় দেখানো হল যে যীশু নাম প্রচার করলে প্রাণনাশ করা হবে, তারা মণ্ডলীতে ফিরে এসে এই বিষয়ে যখন জানালেন, তখন মণ্ডলী ঈশ্বরের গৌরব করল। তারা বললেন, প্রভু তুমি ঈশ্বর। বর্তমানকালে অনেকেই এই কথাটা মেনে নিতে চায় না। পৃথিবীর রাজগণের, নায়কগণের ও জনমণ্ডলীর প্রতিবাদ সভা প্রভু যীশুর বিচার দৃশ্যে অতি সুস্পষ্ট হয়ে ওঠে। রোমীয় রাজ্যপাল পিলাত, রাজা হেরোদ, মহাযাজক হানন ও কায়েফা ও জিহুদি এবং পরজাতীয় জনমণ্ডলী প্রভুর বিরুদ্ধে একত্রিত। এখানেই কিন্তু শেষ নয়। জেরুসালেমের মহাসভা খ্রিস্টের শিষ্যদের বিরুদ্ধে মন্ত্রণা সভা বসালেন। তাদের উদ্দেশ্য একটাই, যে প্রভু যীশু ঈশ্বর নন, এই একটা কথা প্রমাণ করা। কোন একজন প্রভুর এক ভক্ত দাসকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় যে পৃথিবী ক্রমশ ভালো হয়ে উঠছে? প্রভুর দাস উত্তর দিলেন, হ্যাঁ। আবার অপর একজন জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় যে পৃথিবী ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে? প্রভুর দাস উত্তর দিলেন, হ্যাঁ। প্রশ্ন হল, সে কি? আপনি বললেন ভালো হচ্ছে, আবার আপনি বলছেন খারাপ হচ্ছে, কোনটা ঠিক? প্রভুর দাস বললেন, দুটোই আপনারা। মথিলিখিত সুষমাচারে ১৩ অধ্যায় ২৪ থেকে ৩৯ পদে শ্যামাঘাসের দৃষ্টান্ত পড়ুন। গম ও ঘাস দুটোই কিন্তু একসাথে বেড়ে উঠছিল। আজকের দিনে চারিদিকে মন্দ, অন্যায়, অত্যাচার, নির্যাতন, বিশৃঙ্খলা, অশান্তি, কিন্তু তার মধ্যেও খ্রিস্টের শান্তি ও প্রেমের বাণী পুরো দমে প্রচারিত হচ্ছে। মানুষ সেই বাণী গ্রহণও করছে, বহু নিরশ্বরবাদী ঈশ্বরকে স্বীকারও করছে। বহু বহুকাল পিছিয়ে যদি আমরা যাই, দেখব যে ভক্ত রাজা দাউদের সময়ও নিরশ্বরবাদ ছিল। গীতসংহিতা তার 14:1 লেখা আছে, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। এই মূঢ় শব্দটি ইব্রীয় ভাষায় অর্থ হল পাগল বা বিকৃত মস্তিষ্ক। সত্যি যে ঈশ্বরকে স্বীকার করে না সে বিকৃত মস্তিষ্ক। যে সকল রাজ্যে খ্রিস্টের নাম প্রচারে বাধানিষেধ আছে, সেই সকল রাজ্যে অপেক্ষা যে রাজ্যে বাধানিষেধ নেই সেখানে খ্রিস্ট নামে বেশি বাধা সৃষ্টি হচ্ছে। আজকের দিনে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী প্রবলভাবে খ্রিস্টের বিরোধিতা করছে। তারা কি বলছে? 2:3 লেখা আছে, আইসো আমাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। গীতসংহিতা 2:3 আমি পাঠ করলাম। ঈশ্বর মনুষ্য সমাজে কতকগুলি বাঁধন দিয়েছেন, সেই বাঁধনগুলো কি? প্রথমত বিবাহ। আদিকাল হতে ঈশ্বর মানুষের জন্য ওই পবিত্র বন্ধন দিয়েছেন। মনুষ্য সমাজ যেন পবিত্র ও নির্মল থাকে, যেন শান্তি ও শৃঙ্খলা থাকে। আপনি খ্রিস্টান হন বা অন্য কোন সমাজের হন, বিবাহ সকল মানুষের জন্য একটি পবিত্র অনুষ্ঠান। কিন্তু আজকাল জগতের দিকে চেয়ে দেখুন, মানুষ কেবলমাত্র বিবাহ বন্ধন ছিন্ন করছে তাই নয়, কিন্তু বিবাহ রীতি অমান্য করছে। বর্তমানে যুবক যুবতীরা বলে, আমরা যখন পরস্পরকে ভালোবাসি বিবাহের অনুষ্ঠান করে অযথা অর্থ ব্যয়, লোক দেখানো ও লোককে তুষ্ট করার প্রয়োজন কি? আমরা একসাথে বসবাস করায় বাধা কি? আর একটা কথা শোনা যাচ্ছে, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। ঈশ্বর মানুষের জন্য 10 আজ্ঞা দিয়েছিলেন, আর এটাই হলে রজ্জু বা দড়ি। কয়েকটা গাছা সুতো একসঙ্গে পাকিয়ে রজ্জু তৈরি হয়। কিছু লোক বলে, 10 আজ্ঞার প্রয়োজন কি? 10 আজ্ঞা যখন পরিত্রাণ দেয় না, 10 আজ্ঞা কি আমাদের অনন্ত জীবন দেবে? তাছাড়া 10 আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করা সম্ভবপর নয়, তাহলে ওই বাঁধনে বাধা পড়াচ্ছে সরে থাকাই ভালো। ঈশ্বর 10 আজ্ঞা দিয়েছিলেন, মনুষ্য জাতিকে শৃঙ্খলভাবে রক্ষা করার জন্য। আজ মানুষ বিশৃঙ্খল জীবনযাপন করছে। আজকাল প্রতিদিনই সংবাদপত্র খুললেই দেখি, এত লোক মারা গেল আতঙ্কবাদীর গুলিতে, এতজন আত্মঘাতী হয়েছে, গৃহবধূকে পুড়িয়ে মারা হয়েছে। এইসব কেন ঘটছে? কারণ সবাই এক বাক্যে এই কথাই বলছে, বাঁধন ছেড়ো, রজ্জু খোলো। ঈশ্বর কিন্তু বলছেন, হে মনুষ্য, এভাবে চলতে পারে না। তোমাদের মন্দ স্বভাব, মন্দ পরিবেশ, মন্দ সমাজ, মন্দ পরিবার ও মন্দ জীবন আর কতকাল? এবারে স্বর্গের ক্যামেরা চালু হল, পৃথিবীর ক্যামেরা বন্ধ হল। এখন প্রশ্ন উঠল, ঈশ্বরের কেমন লাগছে পৃথিবীর এই সকল অবস্থা দেখে? আমরা একটু আগে সেই অবস্থা শুনলাম বা দেখলাম যে তারা রাজগণ নায়কগণ একসঙ্গে সদাপ্রভুর বিরুদ্ধে তাঁর অভিষিক্ত সেই খ্রিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তারা বলছে, যেসু আমরা সমস্ত রজ্জু খুলে ফেলি, কোন বন্ধনের মধ্যে আমরা থাকব না, আমরা স্বাধীন, আমরা আমাদের মতন ইচ্ছা মতো চলব। এখন আমরা স্বর্গের ক্যামেরা দেখছি। চার পদে লেখা আছে, যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন। তিনি হাস্য করিবেন, এ হাসি কি রসিকতার হাসি? না, কখনোই নয়। ঈশ্বর সকল সময় মজার ব্যক্তি নন। হ্যাঁ, তিনি আনন্দময়, তবে আমরা যেটা মজা বলি সেই অর্থে ওই হাসি নয়। দাউদ যখন বৃহৎ আকারে সেই গলিয়াতের সামনে উপস্থিত হয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল, গলিয়াত নিশ্চয়ই ব্যঙ্গের হাসি এসেছিল, কিন্তু স্বর্গের ওই হাসি সেই রকম হাসি নয়। ঈশ্বর মহান, সর্বশক্তিমান, গ্রাসকারী, অগ্নিতুল্য, তিনি নিজ হাতে ধরণীর ধুলি নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, যার মুখের রবে মহাশূন্য হতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হল, জগতের সকল প্রাণী সৃষ্টি হল এবং সকল প্রাণীর মধ্যে মানুষকেই কেবল নিজ সাদৃশ্যে সৃষ্টি করলেন। আজ সেই মানুষ মুষ্টিবদ্ধ হাত উঁচু করে প্রতিবাদ জানাচ্ছে, তোমাকে মানি না, তোমাকে জানি না, তোমাকে চিনি না, তোমাকে চাই না। যার ফুৎকারে সমস্ত সৃষ্টি তুষের মতো উড়ে যাবে, আমরা যে বিষয় দেখেছি একের গীতে, দুষ্টগণ সেরূপ নয় কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়, এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। ছয় পদে লেখা ছিল, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। প্রিয় শ্রোতা বন্ধু, তিনি জানেন যে মূঢ় মনে মনে বলেছে ঈশ্বর নেই, মানুষের মূর্খতা দেখে তিনি হাসবেন। বাইবেল বলে মানুষের জীবন বাষ্পের তুল্য। স্বর্গের সেই হাসি দীর্ঘস্থায়ী নয়, পরমুহূর্তে আমরা পরিবর্তন দেখতে পাই। দুইয়ের অধ্যায় পাঁচ পদে দেখুন কি লেখা আছে, তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কইবেন, কোপে তাহাদিওকে বিহ্বল করিবেন। এটাই ঈশ্বরের বিচার যা পৃথিবীতে নেমে আসছে। পৃথিবীর মানুষের প্রতিবাদে স্বর্গের ঈশ্বরের কি এসে যায়? ওই প্রতিবাদ দেখে তিনি কি তাঁর স্বর্গীয় প্রোগ্রামের পরিবর্তন করবেন, অথবা তিনি কি তাঁর প্রোগ্রাম পূর্ণ করতে সময় পিছিয়ে দেবেন? ঈশ্বর তাঁর নিরূপিত সময় তাঁর পরিকল্পনা পূর্ণ করবেন। পৃথিবীর মানুষের সকল প্রতিবাদের মাঝে তাঁর কাজ চলছে, থেমে নেই। শত শত সন্তান স্বর্গের পথে চলছে। ইব্রীয়দের পত্রে আমরা এ বিষয় দেখতে পাই। ঈশ্বরের আরও পরিকল্পনা আছে এবং সেই বিষয়ে লেখা আছে, বিশেষ করে ইব্রীয় পত্রে ছয় পদে লেখা আছে, দেখুন এখানে, আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে। ঈশ্বর কোন প্রকার বিকল্প চিন্তা না নিয়ে, কোন প্রকার সন্দেহ বা সমঝোতার মধ্যে না গিয়ে এক সিংহাসন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন, যে সিংহাসনে যীশুখ্রিস্ট বসবেন। কিছু লোক আছে যারা বলে, খ্রিস্ট যদি বা আসেন তখন তার আসার এখন অনেক দেরি। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বরের পরিকল্পনা তাঁর সময় মতো চলছে ও চলবে। ঈশ্বরের কাজে বাধা আসে না, বিলম্ব হয় না, কিন্তু তাঁর সময় কে জানে। দেখুন আবার এইবার ক্যামেরা ফোকাস করা হল ঈশ্বরের পুত্রকে, এবারে দেখা গেল। আর দুইয়ের অধ্যায় সাত পদে সেই কথা লেখা আছে, আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব, সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। এই পথটা কারো কারো কাছে কিছুটা বিভ্রান্তির কারণ হয়। তারা বলেন, এখানে প্রভু যীশুর জন্মের কথা বলা হয়েছে, কিন্তু এই পথটির গুপ্ত রহস্য এই যে এই পদে প্রভু যীশুর পুনরুত্থানের কথা উল্লেখিত হয়েছে। সাধু পৌল পিসিদিয়ার আন্তিওকিয়ায় সুসমাচার প্রচারের সময় এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন প্রেরিত তার ১৩ অধ্যায় ৩৩ পদে। প্রভু যীশু ঈশ্বরের অনন্তকালীন পুত্র এবং ঈশ্বর তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তিনি ঐশিক ব্যক্তিত্বযুক্ত, তিনি মনুষ্যরূপী ঈশ্বর। গীত তার ২ গীতে ৭ পদে এই বিষয়ের উল্লেখই করেছে, প্রভু যীশুর মনুষ্যরূপে এই জগতে জন্মের বিষয় এটা নয়। মৃত্যুর পর তৃতীয় দিনের প্রত্যুষে যীশু আরিমথিয়া জোসেফের কবর হতে পুনরুত্থিত যীশুরূপে বার হয়ে এলেন, স্বর্গীয় দূতেরা তাঁর সাক্ষ্য ছিলেন। এইভাবে পুনর্জন্মদানে ঈশ্বরের যে উদ্দেশ্য, যে পরিকল্পনা ছিল, সে বিষয় আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা শুনব। কিন্তু আমরা দেখি যে গীত সংগীতার এই দ্বিতীয় গীত একটা যুগের নাটক। এক এক সময় এক একটা দৃশ্যতা তুলে ধরছে, একটা ক্যামেরা পৃথিবীতে, অপরটা স্বর্গে, এবং যে নাটক চলছে সেটা ঠিক সময় মতো মানুষকে দেখাচ্ছে। আমরা দেখেছি যে স্বর্গীয় ক্যামেরা এবারে ঈশ্বর পুত্রের উপরে প্রকাশ করা হয়েছে। গীত সংগীতার ২ অধ্যায় ৭ পদে আমরা দেখলাম যে ঈশ্বর তাঁর পুত্রের কথা বলছেন, পুত্রের পরিচয় করে দিচ্ছেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়েছি। পরবর্তীকালে বাইবেলের নতুন নিয়মে দেখি যীশু যখন বাপ্তাজিত হলেন, স্বর্গ হতে বাণী হল, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। আবার যীশুর রূপান্তরের সময় স্বর্গ হতে বাণী হয়েছিল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। তথাপি মহান ঈশ্বরের মহান পরিকল্পনা অনুযায়ী প্রভু যীশুকে ক্রুশে প্রাণ দিতে হল, তিনি কবরস্থ হলেন। যারা তার প্রতিবাদ করেছিল, সেই রাজন্যবর্গ, যাজকবর্গ, অধ্যাপক ও ফরিসিবৃন্দ, শিক্ষিত সমাজ ও সাধারণ লোক, এক কথায় পৃথিবীর সবাই ভাবল সমাধিতেই সকল কিছু সমাপ্ত হল, কিন্তু তখনও স্বর্গের ঈশ্বর হেসেছিলেন। কেননা যুগ যুগ পূর্বে গীত রচকের ভাববাণীর মধ্যে দিয়ে ওই দিনের বিষয় ব্যক্ত হয়েছিল। তিনি বলেছিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। মৃত্যুর পর পুনর্জন্ম ঈশ্বরের নতুন পরিকল্পনার সূচনা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর মহান এবং তাঁর পরিকল্পনা আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন যুগে যুগে তাঁর বাক্যের মধ্যে দিয়ে। আর সেই বিষয় আমরা দ্বিতীয় গীতে দেখতে পাচ্ছি, আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব, সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, তিনি মহান, তিনি সত্য জীবন্ত, তিনি যে ঈশ্বর তার প্রমাণ। তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য মরেছিলেন এবং মৃত্যুর তিন দিন পর পুনরুত্থিত হয়ে জীবিত হয়ে এই পৃথিবীতে ৪০ দিন ছিলেন এবং তারপরে স্বর্গারোহণ করলেন। তিনি আবার আসছেন তাঁর দ্বিতীয় আগমনে আমাদেরকে তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য। তিনি আসছেন বিচারক রূপে সমগ্র জগতের বিচার করতে। আসুন সেই প্রভু যীশু খ্রিস্ট, যার কথা বাইবেলের পুরাতন নিয়মের পাতায় পাতায় আমরা দেখি, যিনি এসেছিলেন মানুষরূপে বাইবেলের নতুন নিয়মে, যাকে দেখতে পাই, তিনি একমাত্র পরিত্রাতা প্রভু, যার বিরুদ্ধাচরণ করেছে এই পৃথিবীর নায়কগণ, এই পৃথিবীর রাজগণ এবং আমি এবং আমরা। কিন্তু আসুন আমরা সেই ঈশ্বরকে তার বাক্যের মধ্যে দিয়ে দেখতে যখন পাই, তাকে সম্মান এবং অধিকার দিই, তাকে আমাদের হৃদয়ে স্থান করে দিই। তিনি যখন আসেন, তিনি আমাদেরকে মুক্ত করেন, তিনি আমাদেরকে উদ্ধার করেন, তিনি আমাদেরকে তার গৌরবের এবং তার অনুগ্রহের অংশীদার করেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আসুন প্রার্থনায় অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি, যে তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে তোমার সেই মহান পবিত্র জীবন্ত প্রেমের কথা যেমন প্রকাশ করেছ, তেমনি আমাদের বিরুদ্ধাচরণ তোমার বিরুদ্ধে, তাও আমরা জেনেছি। তুমি আমাদেরকে ক্ষমা করো, যেন আমরা প্রভু তোমাতেই শুধু মুক্ত হতে পারি, তোমার ব্যবস্থা নিয়মকে ছিন্ন করে নয়, তোমার পরিকল্পনাকে দূর করে দিয়ে নয়, কিন্তু তুমি যে আমাদের জন্য পরিকল্পনা রচনা করেছ সৃষ্টির পূর্বে, তা যেন আমরা বুঝি, এবং তুমি আমাদের জন্য যে প্রায়শ্চিত্ত কার্য সাধন করেছ, যার মধ্যে দিয়েই আমরা মুক্ত হতে পারি, জীবনে প্রকৃত আনন্দ শান্তি আমরা যে লাভ করেছি এবং করতে পারি, তা যেন জানতে পারি, বুঝতে পারি এবং সেই মতো চলতে পারি। তুমি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, যেন প্রভু তোমার বাক্যের মধ্যে দিয়ে যে মুক্তি আমরা যেন উপলব্ধি করি। তুমি আমাদের সকল অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমরা খুব খুশি হব যদি আপনি চিঠির সাহায্যে বা ফোনে, SMS-এ অথবা ইমেলের সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।